রাধাবাজারের উপরে গুরুপাতন করে লোকানো মূর্তি আছে, পুরিতক আছে, সব জায়গায় গুরুপাতন বহুপালের মূর্তি করে দিয়ে দিচ্ছে মেনিকে। কিন্তু বহুপালের ভক্তিদের সময় তিনি যখন বলতে গেলেন, বলতে বলতে তিনি বাবা ভাইয়ে বলছেন যে আমরা মনে করি বহুপালের আলোক্যটাকে মনে হচ্ছে একটা আলেপ্য, কিন্তু আলেপ্য তো নয়। কেন চৈতন্য চৈতামীতে এটা ছোট বৃত্ত আর বড় বৃত্তের ঘটনা আমাদের সবাইকে জানা আছেন। যেমন সেই ছোট বৃত্ত বলেছিলেন সাক্ষাৎ প্রতিমান ভোজেন্দ্র নন্দন, তিনি তখন সেই গোপাল বলেছিলেন যে আমি তো পাথর, জগতে সবাই সে জানে, কিন্তু আমি কি করে হেঁটে গিয়ে তোমাকে শাস্তি দেবো তুমি যে বলছো। তখন ছোট বৃত্ত বললেন দেখুন বাবু, সকলের কাছে চ্যালেঞ্জ করা যাবে, আমার কাছে করতে পারবে না, আমি আমার দাস। যে পাথর কথা বলতে পারে সে পাথর হেঁটেও যেতে পারে, শাস্তি দিতে পারে। তেমনি আমার গুরুপাত্র পদ্ম প্রভুপাদের ওই অতিপত্র চরিত্র লীলাকারে বলতে বলে তিনি বলেছিলেন আপনারা দেখছেন প্রভুপাদ আলেকের মধ্যে দেখছেন, কিন্তু আমি দেখছি প্রভুপাদ সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ, উনি আলোক্য নাই, ওই ওই আলোক্য কথা বলতে পারে। তারপর আমরা যে ভক্ত প্রকাশ মহারাজকে আমি দর্শন করছি, কিন্তু কেউ ভক্তি শ্রদ্ধা করে কৃষ্ণ মহারাজ তিনি সাক্ষাৎ গুরুরূপে দর্শন করেন, তিনি ওই মূর্তির মধ্যে কথা বলতে পারেন। যেমন বৃন্দাবনের গোপাল কথা বলে তিনি ফাঁকিয়ে দিয়েছিলেন, তেমন কৃষ্ণ গোস্বামী মহারাজের কৃপা হলে পরে তিনি যাকে কৃপা করবেন তার সঙ্গে তিনি কথা বলতে পারেন। এবং ভারতী মহারাজ বলেছেন, পশ্চিমবঙ্গ ভারতী মহারাজ বলেছেন গুরুদেবকে গুরু কীর্তনকারী বিগ্রহ, গুরুদেবের পাঁচ পদ্ম আশ্রয়ের ফলে আমাদের কোনো হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত হয়, এবং সেই গুরু পাঁচ পদ্মের আশ্রয় ফলে গুরু পাঁচ পদ্মের মুখে হরিকথা শ্রবণ করতে করতে আমাদের কৃষ্ণ পাঁচ পদ্ম দর্শন লাভ হয়। এবং ভারতময় আরো বলেছেন যে আমরা আশি লক্ষ দিনই ভ্রমণ করে আজকে দুর্লভ মন্ত্রী জন্ম লাভ করেছি, জলযান অমলাচারী সাবরা লক্ষ বিংশতি শ্রীময়া রুদ্র শঙ্কা পক্ষিনাম দশলক্ষণম বিংশত লক্ষণী শ্রীবিংশত লক্ষণী কথা চতুর লক্ষণী মনুষ্যা, এই যে আশি লক্ষ ভ্রমণ করে যে একবার দুর্লভ মন্ত্রী জন্ম লাভ করেছি। তাই পূজ্যবাদ ভারতী মহারাজ বলেছেন সকল জন্মে সকল দেহে ভোগ হবে, দুর্লভ মনুষ্য জন্ম ছাড়া সদ্গুরু পদশ্রয় আশ্রয় লাভ হবে না, এবং সদ্গুরু পদশ্রয় আশ্রয় করে হরিভজন করা যাবে না, সর্বদেহে লাভ হবে। যার আজ সংক্ষিপ্ত সময়, তবে আমার একটি কথা হলো সংক্ষিপ্তভাবে ভাগবত থেকে একটু বলছি, নলকূপের কথা আমরা শুনেছেন, নলকূপের যখন ভগবানকে দর্শন পেল, ভগবান যখন বর দিতে গিয়েছিলেন সেই নলকূপের বলেছিলেন প্রভু আপনার ভক্ত নারদের কৃপায় আমি আপনাকে দর্শন লাভ করেছি, তা এই যেন আমার এই হস্তটুকু যেন আপনার এই চরণ সেবায় লাগে, আর মস্তককে যেন আপনার চরণে যেন প্রণাম করতে পারি, জিহ্বা দিয়ে যেন আপনার নাম কীর্তন করতে পারি, হৃদয় দিয়ে যেন আপনার লীলা স্মরণ করতে পারি, আর চক্ষু দিয়ে যেন আপনার ভক্তকে দর্শন করতে পারি এবং ভক্তকে চিনতে পারি। ভক্তকে চেনা যায় না, আমাদের পরম গুরুদেব বলেছেন ভক্তি চিত্তান্ত হয়ে সরস্বতী গোস্বামী ঠাকুর হাদু চিনতে গেলে কান দিয়ে চিনতে হবে, চোখ দিয়ে হাদু চেনা যায় না। এই আজকের দিনে মহাপ্রভু কাজে রাধাকৃষ্ণের কাছে প্রার্থনা করি হে গৌর হরি কৃপা করুন যেন আমরা ভক্তকে দর্শন করতে পারি। আজ যে পরম সৌভাগ্য করে এই ভক্তি প্রকাশ করতে বলছেন মহারাজ এই চরণে পুষ্পাঞ্জলি দিতে এসে আজ অনেক ভক্তকে দর্শন করতে পারছি, তাহলে কৃপায় আজকে দু একটা হরিকথা বলবার সুযোগ পেয়ে যাই হোক আমরা এই ভক্ত দর্শন করতে পারি, এটাই ভগবানের প্রার্থনা করতে হবে। কেননা গীতায় বলেছে সমাত্মা সুযোগ লাভ, ভগবানকে দর্শন করা যায় কিন্তু ভক্তকে দর্শন করা যায় না। আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করে জন্ম জন্মান্তর যেন সদ্গুরুর পর পর আশ্রয় করে এবং হরিভজন করতে করতে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, কেননা পশুভক্ত হয়ে গেছে সদ্যমান হৃদয়ে সবভক্তি রূপ হোক ভক্তি অধর্ম হৃদয়ে। আজকে এই পর্যন্ত বলে আমরা ভক্ত করছি। আমি জেলার ভক্তি বেদান্ত কৃষ্ণ মহারাজের কাছে একটা আলোচনা করি।
কলকের তামাশো ফুরিয়ে গেছে, আগুনও নিবু নিবু হয়ে গেছে। এই মত অবস্থায় কি টান দেব, বস্তু আছে কি নাই, সব ফুরিয়ে গেছে। তথাপি যাই হোক, এই নির্মাণ কলকেতে কিছু টান দিতে হবে আমার, ভালো কথা। ব্যাপারটা খুবই জটিল, গুরু ব্যাপার লঘু নয়। সুতরাং গুরুকে সবাই চায়, অন্তত মুখে তো চায়, বাস্তবিক চায় না, বাস্তবিক চায় না কেউ, চাইলে পায়। কেন? ভগবান বাঞ্ছাকল্প, তিনি যার যা বাঞ্ছা তা পূরণ করে। যদি কেউ নিষ্কপটে গুরুপাদ পদ্মের আশ্রয় চায়, সেটাও তিনি দেন। তিনি না দিলে প্রকৃতপক্ষে গুরুপাদ পদ্মকে লাভ করা যায় না। আমরা সকালে আলোচনা করেছি, ধ্রুব তো জানে না দীক্ষা নিতে হয়, গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হয়, কিন্তু ভগবানকে সে নিষ্কপটে ডাক। ভগবান অন্তর্যামী রূপে কৃপাময় হিসাবে তিনি কি করলেন, যে ধ্রুব তো অজ্ঞান, জানে না কি চাইলে কি পেলে তার মঙ্গল হয়। সেই জন্যে তিনি নারদকে নিজে দেখে ধ্রুবের কাছে পাঠান। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপন, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপন, তিনি গুরুরূপে জগতে প্রকটিত হন। সুতরাং আমি গুরু বেছে নেব, এই প্রকার চেষ্টা ব্যর্থ চেষ্টা। যেরকম সোনার দোকানে গিয়ে সোনা যে চেনে না, সে যদি মনে করে আমি খাঁটি সোনার একটা আংটি কিনব, গহনা কিনব, সে যেমন বঞ্চিত হয়ে যায়, পেটল বা অন্য খাঁটি নয় যে সে গোনা, সেই রকম একটা অলঙ্কার নিয়ে আসে। সেই প্রকার নিজের অজ্ঞানতার দ্বারা সেই গুরুপাদ পদ্ম লাভ হয় না, বেছে নেওয়া যায় না। সকলেই নিজের গুরুকে শ্রেষ্ঠ বলে। কে বলে যে আমার গুরু কমা, আমার গুরু ভালো নয়, এ বললে তো তার নিষ্ঠার অভাব হয়ে গেল। সুতরাং সকলেরই গুরুকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, যতদূর উন্নত বলতে হয় ততদূরই উন্নত বলবার ইচ্ছা থাকে। লজ্জার খাতিরে বা অজ্ঞতার জন্যে হয়তো কেউ জগৎগুরু কি আরও কিছু যদি থাকে সেই রকম গুরু বলতে পারে না, কিন্তু বলবার ইচ্ছা তার যায় না। এই প্রকার যে প্রবৃত্তি, এইটি একটি বাস্তবিক গুরুপাদ পদ্মের প্রতি নিষ্ঠার পরিচয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূরে, এইটাই আমরা শুনি। কথাটা কি মিথ্যা না সত্য? বিশ্বাস না হলে হবে? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কের দ্বারা হবে না, বিশ্বাস করলেই হবে। একটা অজ্ঞকে, অনভিজ্ঞকে, লঘুকে গুরু বললেই বিশ্বাস করে গুরুর ফল পাওয়া যাবে? কিন্তু সে তো পাওয়া যায় না। এই জন্য বলছেন সেই রকম লঘু গুরুর আশ্রয় করে কখনোই আমাদের মনোরথ সিদ্ধ হয় না, আমরা মুক্তি বা প্রেমভক্তি কিছুই লাভ করতে পারি না। সুতরাং বিশ্বাস করার মধ্যে সেখানেও জটিলতা রয়েছে। বিশ্বাসই মিলাই বস্তু, এখানে বস্তুতে বিশ্বাস যদি হয় তবেই বস্তু পাওয়া যাবে, কিন্তু অবস্তুতে বিশ্বাস করলে সেটা প্রকৃত ফল পাওয়া যায় না। সেই প্রকার আমরা তো সকলেই শ্রেষ্ঠ গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি বলে অভিমান করি, কিন্তু কি আশ্রয় করেছি সেটা আমি কি নিজে বুঝতে পারছি? শিষ্য কি বুঝতে পারে গুরুর মহত্ব গুরুত্ব? তার সে ক্ষমতা কোনোদিন বর্তমান থাকে শিষ্যের থাকাকালীন? এটা কখনোই সম্ভব হয় না। শিষ্য গুরুর কি মহত্ব প্রকাশ করবে? গুরুদেবের যে যাবতীয় যে অপ্রাকৃত গুণরাশি, তার যে প্রেমভক্তির যে ব্যাপার, সেই সমস্ত যে তাঁর অলৌকিকতা, সেগুলি সে কী করে জানতে পারবে? শিষ্যের তো সেগুলি জেনে তাকে সেইভাবে তার প্রতি মর্যাদা প্রকাশ বা তার মহিমা প্রকাশ করা সম্ভবপর হয় না। সুতরাং এই যে বদ্ধ অবস্থায় শিষ্য গুরুপাদ পদ্মের মহিমা প্রকাশ করছে, এর সত্য সত্য সার্থকতা সেখানে প্রকাশ পায় না। সকলেই নিজের গুরুকে বলছেন জগৎগুরু জগৎগুরু জগৎগুরু। আরে বাবা, সব জগৎগুরুর সন্তান দল, কে আরো বলছে না যে আমার গুরুদেব সদ্গুরু জগৎগুরু? আজকে দুদিন না হয় একটু চুপচাপ থেকে, তারপরে কেন দিন ফাঁক পেলেই এমনি জগৎগুরু, এই তো আমরা বলে থাকি। কিন্তু জগৎগুরু কাকে বলে নিজেরই জ্ঞান নাই, তিনি সকলকেই জগৎগুরু বলছেন। সুতরাং এই 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 ব্যাপারটি অত্যন্ত জটিল ব্যাপার, অধিকারের উপরে নির্ণয় হয়। কে বলবে মদগুরু জগৎগুরু? একটা কথা আমাদের দেখা যায় প্রচলিত আছে। কেন, আমি একবার পূজ্যপাদ বামন মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে সবাই যে বলছে তাঁরই এক শিষ্য জগৎগুরু বলে তাঁকে অভিবাদন করেছিল, তাতে কে আপত্তি করে? তাতে তিনি লিখেছেন কেন এরকম তাঁর আপত্তি, অন্য এক মহারাজ সেখানে আপত্তি করেছে যে আপনি তাকে এরকম বলবেন না। চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবারের কাছে কোন ডাক্তারবাবু, তিনি এসেছেন কিনা আমি জানি না, হলে ছাড়ে তাই বুঝতে পারছেন, তিনি চৈতন্য মঠের না কোন মঠের এক মহারাজের সামনে ওইরকম বলাতে তিনি আপত্তি করেছেন। তাতে তিনি বলছেন কেন আমার গুরু জগৎগুরু হবেন না, মদগুরু জগৎগুরু এই তো কথা রয়েছে। এই সম্বন্ধে বিচার চেয়েছিলেন পত্রিকার মাধ্যমে। তা আমিও বাবন মহারাজকে একবার জিজ্ঞাসা করেছিলাম, বললে হ্যাঁ কথাটা তো আছে। তিনিও বিশেষ পরিষ্কারভাবে সদুত্তর দিয়ে আমায় সন্তুষ্ট করতে পারেন। মদগুরু জগৎগুরু দেখতে হবে কে বলেছে, ওই কথাটি প্রথম উচ্চারণ করেছে কে। যদি সত্যি সত্যি তার গুরুদেব জগৎগুরু হন, তো তিনি ঠিক আছে, তার গুরুদেবকে তিনি জগৎগুরু বলতে পারেন। তা বলে যে সকলকার গুরুই আমি জগৎগুরু হয়ে যাবে, এটা কখনো সিদ্ধান্ত ব্যাপার হতে পারে না। তিনি বলতে পারবেন তার গুরু জগৎগুরু যদি হয়, তিনি কেন বলবেন না? নিশ্চয়ই বলবেন। কিন্তু তা বলে যার গুরু জগৎগুরু নন, তিনিও বলবেন মদগুরু জগৎগুরু তিনি বলেছেন বলে? এই সমস্ত বিচারধারা আমরা ভুলে যাই। আমরা গুরুপাদ পদ্মের প্রশংসা বা তার মহত্ব কীর্তন করতে গিয়ে আমাদের মাপকাঠি ঠিক রাখতে পারি না। সকলেই তো গুরুপাদ পদ্মের মহিমা প্রকাশ করতে চায়, কিন্তু অধিকার ভেদে তাদের সেই প্রকার নির্ণয় করা শিষ্যের পক্ষে কখনোই সম্ভবপর নয়। সকলকেই কি একই প্রকার চিন্তা করতে হবে? যিনি গুরুদেব তার কি অধিকার সেখানে নাই? গুরুদেব পরম গুরুদেব তার প্রতি এই প্রকার শুধু কি তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছেন বলেই পরম গুরুদেব বলা হয়? না গুণগত কিছু বা রসগত কিছু বৈশিষ্ট্য বা পার্থক্যের হেতু সেখানে পারমত্ব প্রকাশিত হয়? এগুলি বিচার্যের বিষয় আছে। তো এইগুলি সুতরাং অত্যন্ত কঠিন ব্যাপার, অধিকার অনুসারে সমষ্টি এইগুলিকে বলা উচিত। শাস্ত্রে এইরূপভাবে যেখানে সেখানে ওইরূপভাবে বিচার প্রকাশ করতে বলেছে বলে আমার মনে হয় না। যাই হোক, অধিকার অনুসারেই আমরা অগ্রসর হয়ে থাকি। এই অধিকার অনুসারে আমাদের শাস্ত্রের মধ্যে বর্ণন দেখা যাচ্ছে। আমরা রসের বিচারে, আমরা সাধন ক্ষেত্রে এবং সিদ্ধ অবস্থায় একই রকমের অধিকারী হতে পারি না। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধিতে পাইবে তাহা, এইসব কথাগুলি খুব জটিলভাবে বর্ণিত হয়েছে শাস্ত্রের মধ্যে। সাধনে কে ভাববে সেখানে অধিকারের একটা অবশ্যই বিচার রয়েছে ব্যাপার। সাধন করতে গিয়েই আমি মনে করে নেব যে আমি রাধারানী একজন মঞ্জুরি, আমি অমুক মঞ্জুরি তমুক মঞ্জুরি, এই যদি আমি সাধন ক্ষেত্রে বৈধি ভক্তি ক্ষেত্রে যদি আমি মনে করব তাহলেই আমি সিদ্ধিতে তাড়াতাড়ি পেয়ে যাব। ও কে, তুমি কোন মঞ্জুরি, কোন পরিবার, হ্যান ইত্যাদি সমস্ত যেই জন্য ব্যাপার শিক্ষা সাধন রাজ্যে চলছি, কোনো সম্প্রদায়ের মধ্যে এইগুলি অবশ্য করণীয় বলছি, আবার গৌড়ীয় সম্প্রদায় বলছি যে না সেগুলি অবশ্য করণীয় হলেও অধিকার সাপেক্ষ। যখন সাধন করতে করতে বৈধি ভক্তি থেকে ক্রমশ ক্রমশ সেইরূপ বিধিমার্গ রতজনের স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ ইত্যাদি অধিকার সাপেক্ষ, সুতরাং রাগমার্গের অধিকার না পেয়ে তুমি ওই রকমভাবে মঞ্জুরি চেষ্টা বা আমি বোঝের অমু এইরকমভাবে কল্পনা, এগুলি নিষ্প্রয়োজন বলেই আমার গুরুপাদ পদ্ম একসময় সেগুলি জানিয়েছেন বা তার অন্যান্য লেখনীর মধ্যেও এগুলি প্রকাশিত হয়েছে। আমরা সেইগুলিকে উপেক্ষা করলে আমাদের মঙ্গল হবে বলে আমি মনে করি না। সুতরাং আমাদের অধিকার অনুসারে শাস্ত্রে আমাদের গতি কী প্রকার হবে সেগুলি প্রথম মুখেই আমরা দেখতে পাই, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি। ভক্তিকে বলা হচ্ছে চরম, এবং ভক্তির অপেক্ষা না রেখে কর্ম, জ্ঞান, যোগ এটাও কখনো সার্থকতা প্রকাশ করতে পারে না। কর্ম করতে গিয়েও সেখানে ভক্তির আশ্রয় নিতে হবে, জ্ঞানেতেও ভক্তির আশ্রয় না নিয়ে যদি জ্ঞান অনুশীলন করা হয় তাটাও সেই জ্ঞানের ফল প্রকৃতপক্ষে মঙ্গলজনক নয়, এবং যোগও প্রায় সেই প্রকারই। সুতরাং ভক্তিকে আশ্রয় করে কিন্তু কর্ম, জ্ঞান, যোগ এ কোনোটার অপেক্ষা রাখতে হবে না, এইটি হল শাস্ত্রের নির্দেশ। ভক্তি অন্য নিরপেক্ষা। সুতরাং কর্ম কাকে বলে? কর্মী বদ্ধজীব মাত্রেই। কর্মী অর্থাৎ যে নিজের দেহকে অহংবুদ্ধি করে দেহের ইন্দ্রিয় তর্পণ সুখকেই প্রয়োজন জ্ঞান করে চেষ্টা করছে তাকে কর্মী বলা হয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। সুতরাং নিজের ইন্দ্রিয় তর্পণ ইচ্ছা এইটিকে যারা লক্ষ্য করে সমস্ত কিছু কার্যাদি নির্বাহ করছেন তারা হলেন কর্মী। কিন্তু পাণিনি এখানে জীব গোস্বামীর সঙ্গে একটু পার্থক্য সৃষ্টি করেছেন। পাণিনি বলেছেন যত্রিয়তে তদৈব কর্ম, কিন্তু জীব গোস্বামী পড়ে তাতে আপত্তি করে বলছে না ফলভাগিত্ব, ফলের ভাগী হলেই তখনই সেটাকে কর্ম বলা হবে। কর্ম করলেই যা করা যাবে সেইটি আমি অন্নাদি রান্না করে যদি ভগবানকে উদ্দেশ্য করি সেটাকে কর্ম বলা হবে না। সুতরাং যেটা ভগবানের জন্য কৃত হয় সেইটি ভক্তি, আর যদি ভগবান ব্যতীত অন্য যারই জন্যই হোক সেইটিকেই কর্ম বলা হয়। সুতরাং এই প্রকার কর্মের গতি আমাদের বদ্ধতা থেকে মুক্তি প্রদান করতে পারে না। কর্ম যখন ঈশ্বর উদ্দেশ্যে বিহিত হবে তখনই সেটিকে যোগ বলা হয়, নতুবা সেটাকে যোগ বলা হয় না। সুতরাং কর্মের এই প্রকার উপদেশ শাস্ত্রের মধ্যে প্রদত্ত হয়েছে কেন না, ক্রমশ ক্রমশ সেইটি যোগ পর্যায়ে গ্রহণ করা সম্ভবপর হবে বলে। যৎকরসি যদনাসি যদ্গৃহসি যদাসি যৎতপস্যসি কুন্তে যৎকুরুষ্ট মদর্পণম, এই প্রকার নানা প্রকার অধিকার অনুসারে ব্যবস্থা দেওয়া হয়েছে। সেইভাবে ক্রমশ ক্রমশ সর্বধর্মান পরিত্যজ্য অনন্যাস চিন্তন্ত মাং যোজনা পর্যুপাসতি সেইসাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম, এই প্রকার সমস্ত কর্মের থেকেও ক্রমশ ক্রমশ আমাদের ঘরে উন্নত করে কর্মের দ্বারা যখন সে বুঝতে পারে যে কৃতার্থই অনুসীয়মান দৃষ্ট স্মৃতিভ্যাম, এই কর্মের দ্বারা লব্ধ বস্তু এমনকি স্বর্গাদি জগত এবং লোকং পরং বিদ্যা নাশরং কর্ম নির্মিতম, কর্মের দ্বারা নির্মিত সেই স্বর্গাদি সেটাও ধ্বংস পাওয়া যায়, সিনে পুণ্যে মর্ত লোকং বিশন্তি, তারপরে সেই সব বস্তু নষ্ট হয়ে গেলে তখন অনুশোচনায় তাকে কাতর হতে হয়। এইভাবে এই জগতে কর্মের দ্বারা আমরা চেষ্টা করে বিফল মনোরথ এবং সর্বদা দুঃখান্বিতই হচ্ছি, এই যে উপলব্ধির জন্যই কর্ম করবার জন্য শাস্তির ব্যবস্থা দিয়েছে। তাবৎ কর্মানি কুর্বিত নির্বিদ্যেত যাবতা বলেছেন, কর্মের তখন দিন তাকে করতে দাও, ন বুদ্ধিভেদম জনয়েত অজ্ঞানাং কর্মসঙ্গিনাম, যার কর্মের প্রতি আসক্তি রয়েছে তাকে জ্ঞান উপদেশ করো না, কর্ম খারাপ ছেড়ে দাও বলে তাকে কর্ম ছাড়িও না, কেন সেই প্রকার যে নিবৃত্তি সেটার ফল শুভ নয়। তাকে তাই বলছেন, ন বুদ্ধিভেদং জনয়েদ অজ্ঞানাং কর্মসঙ্গিনাম যোজয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ, সেই জন্যই ভগবান বললেন আমি কর্ম করি, আমি কর্ম করি, তাকে কীভাবে কর্ম করতে হবে সেই প্রকার শিক্ষা দিয়ে তাকে কর্ম থেকে মুক্ত করবার জন্য আমি কর্মের আচরণ করে থাকি। নোমাং কর্মানি লিম্পতি, আমাকে কর্ম ওইভাবে বদ্ধতা প্রকাশ করে না। সুতরাং কর্মের উদ্দেশ্যই হচ্ছে কর্মত্যাগ। শাস্ত্রে যে সমস্ত বিবাহাদি কার্যের দ্বারা ভোগের ব্যবস্থা দেওয়া হয়েছে এটা বিধি দেওয়া হয়নি, এটা তার ওই প্রবৃত্তি থেকে তাকে নিবৃত্ত করবার জন্যই ব্যবস্থা এটি দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে কর্মের থেকেই মুক্ত হওয়ার চেষ্টাই আমাদের মঙ্গলজনক বিষয়। কেন না, কর্মের দ্বারা গ্রাহ্য বস্তু এবং লোকং পরং বিদ্যা নশ্বরং কর্ম নির্মিতম ধ্বংসশীল বস্তু, ধ্বংসশীল বস্তুতে আসক্ত হলে আমাদের শোক লাভ করতে হয়, কৃতার্থই অনুসীয়মান, এই কথাই শাস্ত্রী বলেছেন। সুতরাং কর্ম পন্থা যদিও ব্যবস্থিত হয়েছে, কর্ম মোক্ষায় কর্মণি বিধত্তে জনতং যথা, কর্ম থেকে মুক্তির জন্যই কর্মের ব্যবস্থা দিয়েছে। যেমন এই লাড্ডুটা খাও তাহলে এই গ্লাসে যেটা রয়েছে এই ওষুধ এইটি খাও তাহলে লাড্ডু দেবো, লাড্ডু দেওয়াটাই উদ্দেশ্য নয় ওষুধ খাওয়ানোর উদ্দেশ্য। সেই প্রকার কর্মের ব্যবস্থা কর্ম করানোর জন্যে নয়, তাকে প্রবৃত্তি দেওয়ার জন্যে নয়, কর্ম যে কোনো একটা পন্থা নিলেই আমরা একই ফল পাবো এই উদ্দেশ্য নয়। কর্মটা করে এসে বুঝতে পারবে যে কর্মের ফল এই প্রকার ক্লেশজনক, তখন সে বলবে না আর করব না। যেমন সংসারে প্রবেশ করে স্ত্রী পুত্র ইত্যাদি সেবা করতে করতে বুড়ো বয়সে তখন ঠাক ঠাক করে বলছে যে আর ভালো লাগে না, কেন এতদিন তো ভালো লেগেছিল এখন কেন ভালো লাগছে না, বলছে না আর ভালো লাগছে না, এখন আর কেউ মানে না, মানে কেন এতদিন তো এত আসক্ত হয়েছিলেন, আরো আসক্ত হয়ে কিছুদিন থাকুন, না মহারাজ আর ভালো লাগে না। এই প্রকার কর্মের দ্বারা তার যে বিষময় ফল সেইকে বোঝাবার জন্য বলে নে বিয়ে কর, বেশ ভালো করে বিয়ে কর, তবে দেখ একবারে বিয়ে করে প্রমত্ত হয়ে থাকিস নে, এইরকম ভাবে বিধিগুলো মেনে চল, তা নইলে একবারে ডুবে যাবে। এইভাবে তাকে বিধি দেওয়া হয়েছে, তা থেকে যাতে সে জ্ঞান লাভ করতে পারে যে কর্মের দ্বারা কখনো পরাশান্তি লাভ হতে পারে না, বা ভগবত প্রাপ্তি বা প্রেমভক্তি হতে পারে। সুতরাং তখনই সে নির্বেদ লাভ করে, আর করব না দিলেও সে নেবে না। কিন্তু এই প্রকার বুদ্ধিটা ওই কর্মমার্গে থেকে লাভ করা যায়, শুধু যে তাহলে সকলকেই কর্মমার্গে প্রবেশ করে ওই বুদ্ধি লাভ করতে হবে তা না। এমন একটি তত্ত্ব আছেন যিনি কৃপা করে সঙ্গদানের ফলে তার হৃদয়ের মধ্যে ওই প্রকার যে কর্মের ফল অতি দুঃখজনক সেটা তিনি তার কাছে প্রকাশ করে দিতে পারেন, তিনি হচ্ছেন গুরুপাদ পদ্ম। তাই কর্মী ব্যক্তিও যদি গুরুপাদ পদ্মের সঙ্গ লাভ করে তার কর্মস্পৃহা দূরীভূত হয়ে যায়। ধ্রুব সেই জন্যই বললেন স্বামীন কৃতার্থ তুমি না বরং যা আছে, আর আমি বর চাই নি, আমি কৃতার্থ হয়েছি। কেন নারদ গোস্বামীর মতন প্রকৃত গুরু তিনি তাকে ওইসব বস্তুর তুচ্ছত্ব উপলব্ধি করিয়ে দেবেন। যেমন ব্যাসদেব বললেন কর্মণ্যেবাধিক ইয়ে প্রথম শ্লোকটা হচ্ছে কর্মণ্যারম্ভ মানানাং দুঃখ হচ্ছে সুখায় হচ্ছ হচ্ছে পাপ বিপর্যয় মিথ নিচারী নাম নিনাম কর্মণ্যারম্ভ মানানাং দুঃখ হচ্ছে সুখায়। পরমার্থ জগতে আমাদের এইটি সর্বপ্রথম অধিকার প্রদান করে, আমরা যতদিন পর্যন্ত বুঝতে না পারব এই সংসার এই কর্মমার্গ পুত্র কন্যা পত্নী এদের প্রতি কর্তব্য এইগুলি সাধন করলেও আমাদের অত্যন্ত আত্যন্তিক দুঃখের হাত থেকে নিষ্কৃতি হতে পারে না, ততদিন পর্যন্ত আমাদের বলছেন কর্ম করো, বেশ করো করো করে দেখো। সর্বসময় যখন সে বুঝতে পারবে যে এর পরিণাম এই প্রকার, কিন্তু অনাদিকাল থেকে আজ পর্যন্ত আমরা এই কর্মমার্গে ভ্রমণ করছি, প্রতি জন্মেই তো এই প্রকার স্ত্রীপুত্র আদি প্রতিপালন করছি এবং শাস্ত্রের মধ্যে এই প্রকার প্রতিপালন কর্তব্য বলেও যে ব্যবস্থা দেওয়া রয়েছে সেসবও আমরা শুনে আমাদের জ্ঞান হারা হয়ে যাচ্ছি। বলে কেন শাস্ত্রে তো বলেছে এই কথাই, যেমন বিষ্ণু পুরাণের শ্লোক থেকে আমাদের রায় রামানন্দ মহাপ্রভুর কাছে বললেন, কি বলেছিলেন মহাপ্রভু বললেন শ্রাদ্ধ শ্লোক কি সেটা তুমি বলো, তখন বললেন যে বর্ণাশ্রমাচার আরবতা পুরুষেই না পর প্রমাণ বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্য তত্ত্বস্য কারণম। এই প্রকার বিষ্ণু পুরাণের শ্লোকের মধ্যে থেকে এই প্রকার যে কর্মমার্গের ব্যবস্থা সেইটি তিনি বললেন সেখানে, কিন্তু মহাপ্রভু সেই শ্লোকটিকেও বললেন এহ বাহ্য এই কর্মমার্গের ফল প্রকৃতপক্ষে আমাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবে না, এই গুণ করে এই বাহ্য জগৎ অর্থাৎ এই মাই ব্রহ্মাণ্ডের মধ্যেই আমার কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু বৈকুণ্ঠে যাবার মতন অধিকার এ আমাকে দিতে পারে না। এইভাবে ক্রমশ ক্রমশ বললে বিষ্ণু আরাধ্যতে, এর মধ্যে যে বিষ্ণু আরাধিত হন বলা রয়েছে, বিষ্ণুর আরাধনা হলেই তো আমাদের সর্বসিদ্ধি হয়ে গেল। বললে বিষ্ণুর আরাধনা বলতে সেই প্রকার আরাধনা এর দ্বারা সম্ভব হয় না, যে প্রকার আরাধনায় বৈকুণ্ঠ জগতে যাওয়া যায় সেই প্রকার আরাধনা এই স্ত্রীপুত্র ইত্যাদি প্রতিপালনের দ্বারা কখনো হতে পারে না। এইভাবে আমি আপনাদের বেশি সময় নিচ্ছি আপনাদের নাকি মহারাজ সংক্ষেপ করব, আচ্ছা যাই হোক, এই প্রকার কর্মের ব্যবস্থা সেই সেই ব্যক্তি তখন বুঝতে পারবে যে এটা প্রকৃত মঙ্গলজনক নয় যে কর্মমার্গে বিচরণ করে, অথবা কোনো সদ্গুরুর পদাশ্রয় করে তাঁর শ্রীমুখ থেকে সেই প্রকার উপদেশ কর্ণগোচর করে। সুতরাং কর্মের পরে তখন সে বলছি যে তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা, নির্বিদ্রোহ। অর্থাৎ যখন নির্বেদ না আসি আর চাই না রে বাবা, এই জুলেমুলাম দারাপুত্র পরিবার কেহ নহে কভুকার, এই সব আমরা আমার আমার করছি, এইভাবে জ্বলে জ্বলে মরলাম এদের প্রতি আমার কর্তব্য সাধন করতে গিয়ে, এই প্রকার জ্ঞান আমাদের কটা লোকের হয়েছে। আমরা সবাই ছেলে, পিতা মাতা, পত্নী পুত্র এদের নিয়েই মত্ত হয়ে রয়েছি, এদের ধর এদের সেবা করে আমার যে প্রকৃত মঙ্গল হবে না এই আমায় বুঝতে পারি না। কিন্তু কর্মমার্গে তো অনাদিকাল থেকে ভ্রমণ করছি, আজ একটা জন্ম নয়, তথাপি তো আমার হচ্ছে না কেন? কারণ আমি সদ্গুরু পদাশ্রয় লাভ করতে পারছি না। নারদের মতন ওই রকম গুরুপাদ পদ্মের আশ্রয়ের দ্বারা ধ্রুবের সেই প্রকার প্রবৃত্তি উদয় হয়ে গেল, প্রহ্লাদেরও সেই প্রকার প্রবৃত্তির উদয় হয়েছিল। তাই নৃসিংহদেব তাকে দিতে এসেছিলেন, তথাপি তিনি বললেন না, তুমি কখনো বলতে পারো না যে এই রকম বর নাও, যা চাইবে তাই দেবে, তুমি আমায় বলছো এটা তোমার অন্তরের কথা নয়, আমি চাই না, তুমি জানো না ওই সমস্ত নিয়ে আমি জ্বলে মরব, তুমি কখনো আমাকে বলতে পারো? তুমি তো আমার নিত্য আরাধ্য, আমার নিত্য মঙ্গল, সুতরাং তোমারও এটা প্রকৃতপক্ষে আমাকে ওইগুলি চাইবার জন্য বলা নয়, আমিও নেব না। সুতরাং আমরা এই অনাদিকাল থেকে কর্মমার্গে কর্তব্য করছি, পিতা মাতা পুত্র কন্যা স্ত্রী পুত্র এদের প্রতি সব সেবা বৃত্তি প্রকাশ করে মনে করছি, এই তো আমরা গৃহস্থ লোক, এই আমাদের ধর্ম। কিন্তু প্রকৃতপক্ষে এটা যে ধর্ম নয় এইটাই হলো শাস্ত্রের বিচার, ওইটাকে ছাড়বার জন্যই আমাদের এত কথা শাস্ত্রেতে উক্ত হয়েছি, সর্বধর্মান পরিত্যজ্য, কৃষ্ণ এই জন্যই বললেন সব ছাড়ো, সব ছেড়ে ওইসব ধর্মের দ্বারা হবে না। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, আমারই একমাত্র কর্তব্য, আমার করলেই তোমার প্রকৃত সব কিছু কাজ করা হয়ে যাবে। যথা তরুণ মূল নিশেষণে না তিপ্পন্তি তৎকন্দ ভুজ পোশাখা প্রাণোপহারাচ্ছ যতেন্দ্রিয়ানাম তথৈব সর্বার্হনাম অচ্যুতেজ্জা, যদি সকলের প্রতি তোমার পূজ্যাবুদ্ধি থাকে তাহলে আমার সেবার দায়ী হয়ে যাবে। এই প্রকারে সেই কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং ইত্যাদি বাক্যগুলি আমরা শাস্ত্রের মধ্যে দেখতে পাই। সুতরাং কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, এই প্রকার বিচার কর্মমার্গে ভ্রমণ করতে করতে উদয় হয় না যদি না আমরা সাধুসঙ্গ লাভ করতে পারি, প্রকৃত সদ্গুরু পাদ পদ্মাশ্রয় করতে পারি। তাই বলছেন সদ্গুরু পদাশ্রয় হলে কর্মমার্গে বিচরণ করতে করতে নির্বেদ হতে পারে, তাও হয় না, নজাতু কাম কামনা উপভোগে না সম্মতি হইসা কৃষ্ণ বর্তমান ভূয়ে বাড়ি বর্ধতে, আরো বেড়ে যায়, আরো ভোগ প্রবৃত্তি বেড়ে যায়। কিন্তু সাধুসঙ্গ প্রভাবে আমার সেই প্রকার জ্ঞানোদয় হয় যে আর না রে বাপ, এইভাবে সে তখন তা থেকে নির্বিদগ্রস্ত হয়। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিত ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তৎজ্যোৎস্নাত আশু অপবর্ব বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তি অনুকমিষ্যতি। শুধু কর্মমার্গে নির্বেদ আসে না, তখন ভগবানের পাদ পদ্মে তার রতিমতি হয়, প্রকৃষ্ট সঙ্গ হতে। এই জন্য কর্মমার্গের ওই উপদেশের মধ্যে নির্বেদ উপস্থিত হয়, আর মত কথা শোভনাদ বা শ্রদ্ধা যাবন্ন যাবে তাবৎ কর্মানি কুর্বিত, ততদিন পর্যন্ত কর্ম করবার জন্য উপদেশ দেয়া হয়েছে। না নির্বিদ্যে তো যাবো, তা যতদিন পর্যন্ত না নির্বেদ উপস্থিত হচ্ছে, এখনো পর্যন্ত নির্বেদ হলো না। মাঝা ভাঙা কৈলাসের মাজাটা ভেঙে দিলে তখন বললে না আর আমি করব না, আর ওদের সেবা করব না। সেই রকম এত আমাদের এতদিন ধরে লাঠি খেয়ে খেয়েও আমাদের সেই বুদ্ধিটা হচ্ছে না। কামাদি নঙ্কটি নকটি দা পালিতা দুর্নিদেশা ময়ী জাতা তেসাং নো চপা উচ্ছিজ্জয়িতা মত যদিপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধি স্বামায়াত নিজুঙ্খ মাম আত্মদাসী। এই প্রকার বুদ্ধি আমাদের এখনো পর্যন্ত হলো না, এখনো পর্যন্ত আমাদের সেই কর্মের মোহ, আমাদের কর্তব্য জ্ঞান সেটি উদয় হলো না। কে উদয় করে দেবে? সেই সদ্গুরুই হলো একমাত্র প্রকৃষ্ট পন্থা। কর্ম আচরণ করতে করতেও আমাদের সেই প্রকার সেই উদয় জ্ঞানের উদয় হয় না। মৎকথা শ্রবণাদ বা শ্রদ্ধা যাবন্ন যায়তে, সাধুর সঙ্গ ফলে শুধু কর্মের প্রতি নির্বেগ উদয় হয় না, আর ভগবানের কথায় তার আকর্ষণ হয়। এইটি প্রকৃতপক্ষে সাধুসঙ্গের মুখ্য ফল। প্রকৃষ্ট সাধু যে কর্মই খালি বলে যান, তত দুঃসঙ্গম উৎসর্য সবচেয়ে সজ্জিত বুদ্ধিমান সন্তৈবাস্য ছিন্নন্তি মনোব্যাসঙ্গম উত্তিভি, তার উক্তির দ্বারা মনের যে আসক্তি রয়েছে স্ত্রীপুত্র প্রতিপালনের প্রতি কর্তব্য করার, সেইগুলো কেটে দেয়, বলে এগুলো তোমার কর্তব্য নয়, যে আমি কেন মরে যাহারে চাপত্রয়, এই সমস্ত প্রশ্নের উত্তরে এগুলি আলোচিত হয়েছে, ওগুলো কর্ম নয়, তোমার কৃত্য নয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ, এই প্রকার বহু আলোচ্য বিষয় রয়েছে, অনেক দেরি হয়ে যাবে, আমি আবার পরবর্তীকালে বলবো। এখন পূজ্যপাদ মহারাজের মুখ থেকে আপনারা কিছু শ্রবণ করুন, বাঞ্ছা কল্প
শ্রীপাদ ভক্তি বেদান্ত সন্ন্যাসী মহারাজ কিছু গুরু মহিমা পূর্বক তাহার চরণের করি, যে আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি প্রতিটি ব্রহ্মচারী এবং সন্ন্যাসী আমার থেকে বেশ সুন্দরভাবে বলতে পারে। আপনারা দেখলেন যে কিরকম ছোট ছোট বাচ্চা ছেলে কত সুন্দরভাবে গুরুতত্ত্ব ইত্যাদি পরিবেশন করে। আমার মনে হয় যাকে বলবো, এমনকি গৃহস্থ ভক্ত মধ্যে কথা অনেক আছে, সময় হচ্ছে না যে বলছি না, কিন্তু গৌড়ীয় বেদান্ত সমিতির এই বৈশিষ্ট্য, জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তারিতে ওরা তত্ত্বজ্ঞানীকে পারঙ্গত, এটি গুরু মহারাজের স্থাপিত শিক্ষা, এই জন্য সকলই পারঙ্গ। কেউ কেউ আবার বলতে না পারলে লেখনীতে অদ্ভুত, অতএব তাহাদের আমি কি গুণ মহিমা করবো, এইটি গুরু মহারাজের বৈভব। বিশেষ রূপে আজকে দিনেতে একটি কথা না বলতে পারে থাকতে পারছি না, সেই কথা হচ্ছে প্রায় 50-52 বছর আমাদের মঠে আসা হল, অল্প বয়সে আমরা মঠে এসেছি, তার মধ্যে থেকে প্রায় 50 বছরের মধ্যে প্রায় 40 বছর আমি ব্যাস পূজার সময় এখানে উপস্থিত থাকতে পারিনি। মথুরাতে গুরু মহারাজের আদেশে ওইখানে থাকতাম প্রায় 40 বছর, কিন্তু 40 বছর প্রতি বছর আমি আমার পুষ্পাঞ্জলি পূজ্যপাদ বামন মহারাজের নামে আমি পাঠাইতাম, যে আপনি পূজ্যপাদ বামন মহারাজ, আপনি গুরু মহারাজের একান্তিক সেবক, বাল্যকাল থেকে আপনি গুরুপাদ পদ্মে যেরকম সেবা করেছেন, আপনি তাহার শরণাগত জন, অতএব আপনার প্রার্থনা তিনি শুনতে পারেন, আমার প্রার্থনা নাইও শুনতে পারেন, অতএব আপনি অনুগ্রহ করে আমার এই পুষ্পাঞ্জলি তাহার পাদ পদ্মেতে প্রদান করেন। প্রায় 40 বছর ধরে আমি করতাম, কিন্তু আজকে আমি বিপরীত দেখছি, এই 40 বছরের পরে আমি প্রথমবার এখানে আসি এই ব্যাস পূজাতে শতবার্ষিকীর জন্য। তার সঙ্গে কথা ছিল যে সে তিনি আসবেন, অবশ্যই আসবেন, কিন্তু কি কারণে তিনি আসতে পারলেন না বুঝতে পারছি না, এই বছরেতে আমি আছি আবার তিনি নাই, তাহার গুণের কথা কি বলবো। বাল্যকালে তিনি তাহার মাতার গুরুপাদ পদ্মে তিনি তাকে অর্পণ করে দেন, গুরুপাদ পদ্ম তাহাকে শিক্ষা দেন, এক একটি লেমন জুস দিবেন, একটি শ্লোক তুমি মুখস্থ করো, তো তিনি একদিনে 10-15 শ্লোক মুখস্থ করে দিয়ে বলে দিতেন, শ্রুতিধর তিনি। স্কুলেতে সাধারণ পড়ালেখা কালেই তার গীতা মুখস্থ, গৌড়ীয় কাণ্ড তাহার মুখস্থ, শ্রীমদ ভাগবতের প্রধান প্রধান সব শ্লোকগুলি মুখস্থ। আমার মনে হয় যে বর্তমান কালেতে তিনি সব শ্লোকের একটা তিনি কি অভিধান একটি বৈষ্ণব অভিধান তিন। বাগ্মী লোক তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বলতে পারেন, আমরা এক ঘন্টা বলেই বার শেষ করেছি। তাহার প্রধান গুণ একটা আমি লক্ষ্য করেছি, বহু কম আমি দেখি জগতে। কি দেখি? আমরা একটু পাঠ বক্তৃতা করলে বলি যে আমি বলতে যে আমি কিরকম ভাবে ভালো বললাম, কিছু লিখে আমরা বলি দেখো তো আমার পাঠটা প্রবন্ধ তো আমার পাঠ করেছ কিরকম হয়েছে বলো তো, আর কান পেতে শুনতে চাই। কিন্তু আমি এই পঞ্চাশ বছরে আমি কোনোদিন শুনি নাই বাউন মহারাজের মুখেতে যে আমি কিরকম বক্তৃতা করলাম কিরকম লিখলাম। আপনারা তো জানেন যে কিরকম বক্তা কিরকম ভাবে লেখক, এইটি গুণ সর্বত্র পাওয়া যায় না। তাহার কোন রকম কথা প্রতিষ্ঠা কোনদিন তাহাকে কোন লোকের কাছে তিনি বলেন নাই, নিজেকে তিনি লুকিয়ে রাখেন। অদ্ভুত লেখক, ভাষার উপরে তাহার সাহিত্যের উপরে তাহার অধিকার। আমি আমারও যদি হিন্দি ভাষাতে অধিকার কিছু কিছু আছে, কিন্তু ইনার মতন না। অদ্ভুত লেখক ওই রকম, আবার বিচারক কিরকম ওই রকম অদ্ভুত বিচারক, কোন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করে। আজকে রাত্র অধিক হয়েছে, এখন অভি আরতি বাকি আছে, সমানুসারে তার গুণের কথা কিছু বর্ণন করে। আজকে এই আমার অভাব মনে হচ্ছিল, তো তিনি যেখানে আছেন যেখানে থাকুন তিনি সুস্থ থাকুন, গুরু পাদপদ্মের সেবাতে নিযুক্ত থাকুন এবং আমাদেরকে নিযুক্ত করে রাখুন। আমি মনে করি আমার যে গৌড়ীয় বেদান্ত সমিতি ছাড়া বর্তমানে যত মঠ মিশন আছে প্রায় সব জায়গা গোলমাল, কিন্তু তাহার পরম উদারতার জন্য আমাদেরকে সব বিষয়ে স্বতন্ত্রতা দিয়েছেন। এমনকি তার কাছে কেউ কিছু যায় তাহলে বলবেন যে যাও নারায়ণ মহারাজের কাছে, যাও আচার্য মহারাজের কাছে, আমি কিছু জানি না। এবার মাটির পুতুল মুতুল এইসব গুণগুণ থাকা দরুন তাহার সহিষ্ণুতার জন্য আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি এখনো সুন্দর ভাবতে বেঁচে আছে। আর শুধু বাংলাতে নয়, শুধু ভারতের নয়, ভারতের বাইরে সমস্ত বিশ্বেতে আজ তাহারই কৃপাতে প্রচার হচ্ছে। না তাহলে আমরা এইসব যে দেশে বিদেশে প্রচার করছি এ সম্ভব হতো না, আমরাও বাদ বিবাদের মধ্যে লেগে যেতাম। অতএব এরও আমি যদি মূল্য দিই তাহলে পূজ্যপাদ বামন মহারাজের যে তিনি এইরকম হতে ছুট দিয়েছেন। শিষ্য নিয়ে যে তুমি শিষ্য করো না আমি করবো, এর জন্য কত মারামারি কত কি কি, আর তিনি আমাকে দশ বছর ধরে বলছেন যে তুমি আপনি শিষ্য করেন না কেন, আমার শিষ্য করবার মোটেই ইচ্ছা ছিল না। তিনি জোর করে আমাকে কতবার পত্র দিয়ে তিনি বললেন যে না আপনি করুন, অন্তত পাশ্চাত্য দেশেতে অথবা মথুরা অঞ্চলে আমার কোনো যোগ্যতা নেই, তথাপি আমি মনে করি যে তাহারই প্রেরণা দ্বারা আমি এইসবগুলি মধ্যে প্রবৃত্ত করি। অতএব আমি ভারতের বাইরে যেখানে যেখানে কি ভারতের তো সর্বত্র যে প্রচার ইত্যাদি যে হচ্ছে আমার গুরু পাদপদ্মের অহেতুক কৃপা, মুকং করোতি বাচালম পঙ্গুন লঙ্ঘতে গিরিম ইত্যাদি দেখি গেছে। আমি একটু সর্বথা যোগ্য ব্যক্তি, কোনো ভাষা ইত্যাদি না, হিন্দিও ভাষা ঠিক জানি না, বাংলাও জানি না, গুজরাটি জানি না, আসামি ভাষা জানি না, অংরেজি জানি না, এমনকি বিদেশেতে অনেক রকমের ভাষা যেখানে অংরেজি কেউ জানে না, আর সেই সমস্ত দেশেতে গুরু মহারাজের কথা প্রচারছে। আর এমন কোনো দেশ নাই আজ যেখানে গুরু মহারাজের চরণের পূজা অর্চন ইত্যাদি হচ্ছে না। তো এই গুরু পাদপদ্মের মহিমা আমি লক্ষ্য করছি, তাহার এই প্রত্যেকটি শিষ্যেই ওই রকম হচ্ছে যোগ্য। অতএব বামন মহারাজেরও আমি কি প্রশংসা করব, তিনিও আমাদের প্রতি প্রসন্ন থাকুন, আমরা সকলে মিলেতে সমস্ত বিশ্বেতে মহাপ্রভুর বাণী প্রচার করতে পারি। এই গুরু পাদপদ্মেতে এই পুষ্পাঞ্জলি প্রদান করে আজকে আমার বক্তব্য আমি সমাপ্ত। দেখি না।
আপনাদের